জয় শ্রী রাধে। আজ এই পুণ্যভূমি শ্রীধাম বৃন্দাবনে আমরা সকলে এই ভাগবত নিবাসে একত্রিত হয়ে অন্ধকার দিন অতীব সুমঙ্গল এবং স্মরণীয় দিবস অর্থাৎ চাতুর্মাস ব্রত প্রারম্ভ হয়েছে। সেই প্রসঙ্গে বা সেই উপলক্ষে সমস্ত মহাত্মাগণ এবং পরম পূজ্য শ্রী রামকৃষ্ণ বাবা এবং অত্রত্য যে সমস্ত বৈষ্ণববৃন্দ তাদের সকলের ইচ্ছা যে আমরা এই চাতুর্মাস্যব্যাপী মহাভারত যাকে পঞ্চম বেদ বলে উল্লেখ করা হয়েছে তা আমরা একত্রিত হয়ে নিত্য প্রতি যৎকিঞ্চিত আস্বাদন করব বলে মনস্থির করেছি। যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভু তথা আমাদের গিরীন্দ্র বিহারী লালের কৃপা হয় তাহলে হয়তো সম্ভব হতে পারে এবং আমরা সেই ইচ্ছায় এই মহাভারত নিত্য প্রতি আস্বাদন করার জন্য একটি সংকল্প করেছি। এই মহাভারত এমনই সুন্দর গ্রন্থ যা বিরল, অতি সুন্দর, অনেকে অনেক রকমভাবে তার নামকরণ করেছে। কোথাও পঞ্চমবেদ, কোথাও ইতিহাস, কোথাও মহাকাব্য, কোথাও পুরাণ, কোথাও বিভিন্ন বিভিন্ন নামে আখ্যা পেয়েছে এই মহাভারত। তা আমরা সেই সেই মহাভারত আস্বাদন করতে চলেছি। বঙ্গ ভাষায় অনেকেই এই শ্রী গ্রন্থ, এই শ্রী মহান গ্রন্থ অনেকে লিপিবদ্ধ করেছেন। তন্মধ্যে মহাত্মা কাশীরাম দাস, তিনি সুন্দরভাবে এই জগতে সকলের মঙ্গলের জন্য তিনি এই শ্রী গ্রন্থ রচনা করেছেন, যা অতীব সুন্দর। কিন্তু এই কাশীরাম দাস মহাশয়ের গ্রন্থের মধ্যে একটু সমস্যা আছে যে তা পূর্ণরূপে নেই, কোথাও কোথাও বাদ দেওয়া হয়েছে। হয়তো মহাত্মা কাশীরাম দাসের মানে ইচ্ছা বা তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে সকলের পক্ষে সব কিছু নেওয়া মানে গ্রহণ করা সম্ভব নয়, সেই কারণেই বোধহয় মহাত্মা কাশীরামজি তিনি কিয়দংশ ছেড়ে গিয়েছেন। কিন্তু এই যে শ্রী গ্রন্থটি আমরা ব্যাসাসনে স্থাপনা করেছি যা শ্রী কালীপ্রসন্ন সিংহ মহোদয় কর্তৃক অনুবাদিত, তিনি বহু পরিশ্রম করে সুদীর্ঘ কাল ধরে এই শ্রী গ্রন্থ সংরচনা করেছেন, একা নয়। যারা মানে মুখ্য ভূমিকায় ছিলেন তার মধ্যে সাতজন পণ্ডিত ছিলেন মুখ্য, এতদ ব্যতিরেকে আরো অতি মানে জ্ঞানবান বিদ্বানগণকে তিনি নিজের কাছে রেখে এই গ্রন্থের অনুবাদ কার্য সুসম্পন্ন করেছেন। এই গ্রন্থের মধ্যে মূল শ্লোক তিনি দেননি, কারণ গ্রন্থ বিস্তার ভয়। আপনারা সম্মুখেই দেখতে পাচ্ছেন যে প্রথম খণ্ড এত সুবৃহৎ, দ্বিতীয়টি এর থেকে আরো বিশদ রূপে রয়েছে। তাই আমরা নিত্য প্রতি কেবল এই শ্রীগ্রন্থের অনুবাদই আস্বাদন করব। এই শ্রীগ্রন্থের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, যেমন আমরা শ্রীমৎ ভাগবত আস্বাদন করেছি, তাতে কিন্তু একমাত্র প্রেম ভক্তিকেই লক্ষ্য করা হয়েছে, কিন্তু একমাত্র শুদ্ধ নির্মল প্রেম ভক্তি কারা পেতে চান? যারা নিষ্কিঞ্চন সর্বস্ব ত্যাগী বৈষ্ণবগণী তা গ্রহণ করতে সমর্থবান। কেবল যারা কৈতবকে ত্যাগ করতে পেরেছেন তারাই শ্রীমৎ ভাগবত শাস্ত্রের অধিকারী। আর এই মহাভারত এমনই একটি গ্রন্থ যা কেবল নিষ্কিঞ্চন কেবল বৈরাগীদের জন্য নয়, সমস্ত শ্রেণীর ব্যক্তিদের জন্যই হচ্ছে এই মহাভারত। যে যেমন ব্যক্তি তিনি সেটিই নিতে পারেন। এখানে নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র এবং কেমনভাবে এই সংসারে থেকে জীবিকা উপার্জন করতে হয় তা বর্ণন করা হয়েছে। মানে এক প্রকার সমস্ত বিষয় রণনীতি থেকে নিয়ে রাজনীতি থেকে নিয়ে সমস্ত বিষয় এ স্থানে উদ্ধৃত করেছেন মহামুনি বেদব্যাস। তা সেই বেদব্যাসকে আমরা সকলে নমন করে এই শ্রীগ্রন্থ আস্বাদন করতে চলেছি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ে। ভগবান বেদব্যাস তিনি নারায়ণ, নরোত্তম নর এবং সরস্বতীকে নমস্কার করে তিনি জয়ধ্বনি উচ্চারণ করতে করতে এই গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। ঠিক যেমনভাবে লিপিবদ্ধ তিনি করেছিলেন তদ্বৎ আমরা আস্বাদন করব। একবার কি হয়েছে, নৈমিষে সুতমাসীন মবিবাদ্য মহামতিম ভাগবত, সেখানে কি হয়েছিল, সেই 60,000 ঋষিবৃন্দ 1,000 বছরের মানে 1,000 বছর লাগবে এমন একটি যজ্ঞ করেছিলেন। ঠিক সেখানেই আরেকটি যজ্ঞ হয়েছিল যা 12 বছরে সুসম্পন্ন হবে এমন একটি যজ্ঞ, 12 বছর। তা সমস্ত শৌনকাদি 60,000 ঋষিবৃন্দ তারা যজ্ঞাদি করে, যজ্ঞাদি করা অত সহজ নয়, অনেক কঠিন, অনেক কৃচ্ছ, কারণ সেই যজ্ঞের যে ধূম্র যা অনর্গল যখন চক্ষুতে এসে পড়ছে সেই ধোঁয়া শরীর কৃষকায় কৃষ্ণ বর্ণ হয়ে যায়, খুব কষ্ট। তা তারা যজ্ঞাদি সুসম্পন্ন মানে হোমাদি কার্য সুসম্পন্ন করে তারা সকলে একত্রিত হয়ে উপবিষ্ট হয়ে আছে। এমত অবস্থায় মহর্ষি সুতমুনি তাদের সেই সভা মধ্যে গমন করতে চলেছে। মানে নৈমিষারণ্য, এই নৈমিষারণ্যের কয়েকটি নাম, তার মধ্যে সমন্ত পঞ্চক তীর্থ নামেও এই স্থান বিখ্যাত। কেনই বা এই সমন্ত পঞ্চক তীর্থ নামকরণ হল তাও মহামুনি বেদব্যাস বর্ণন করেছে। সুতমুনি তিনি যখন সেই সভা মধ্যে প্রবিষ্ট হতে যাচ্ছেন, সমস্ত 60,000 ঋষিবৃন্দ তারা সকলে উঠে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছেন, আসুন হে মহামুনি, হে মহর্ষে, আপনাকে আমরা সর্বতই স্বাগত জানাই, আসুন আসুন। বসার জন্য সুন্দর আসন দিলেন, ষোড়শ বিধি অনুযায়ী পূজন করলেন, কুশল বার্তাদি জিজ্ঞাসা করলেন। তার প্রতিউত্তরে সুতমুনিও তাদের যজ্ঞের কুশল বার্তাদি জিজ্ঞাসা করলেন। একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করিয়ে দণ্ডবত প্রণতি একে অপরে জানালেন, জ্ঞাপন করলেন। সুতমুনিকে বয়োজ্যেষ্ঠ জ্ঞানবান যে শৌনক ঋষি, তিনি এবার প্রশ্ন করছেন, হে মহামুনি, আপনি বেদজ্ঞ, আপনি পুরাণজ্ঞ, আপনি সমস্ত শাস্ত্রকে হৃদয়ে ধারণ করেছেন, আর আপনার মতো জ্ঞানবান ব্যক্তি ইহ জগতে খুবই বিরল। হে মহর্ষে, বলুন বলুন না, আপনি যে আজ আমাদের এখানে বহুদিন পরে আসলেন, জানেন আপনাকে যদি আমরা বহুদিন দর্শন না করি আমাদের চিত্তটা ভালো লাগে না, মনটা ভালো লাগে না। বলুন না, আপনি এতদিন কোথায় ছিলেন আর কোথা থেকেই বা আসছেন? আপনাকে দেখে আমাদের বড়ই কৌতূহল এবং আনন্দ হচ্ছে, বলুন বলুন আপনি কোথা থেকে আসছেন? সুতমুনি বলছেন, হে মহর্ষিগণ, আমি মহাত্মা জনমেজয়, মানে মহারাজ পরীক্ষিতের পুত্র যে জনমেজয়, তিনি এক সর্পেষ্ঠী যজ্ঞ করেছিলেন, তা সেই সর্পেষ্ঠী যজ্ঞে আমি অংশগ্রহণ করেছিলাম এখানে, এবং সেখানে মহামুনি বৈশম্পায়ন ঋষি তিনি এই মহাভারত নৃত্যপ্রতি পাঠ করে আমাদের শুনিয়েছিলেন। আহা, কি অমৃত গ্রন্থ, যতই শুনছি ততই যেন কর্ণকুহরের আগ্রহ অত্যাধিক বেড়ে চলেছে। আহা, কেমন সেই মহাভারত গ্রন্থ! হে মহর্ষিগণ, আপনাদের কৃপায় আমিও সেই শ্রীমহান গ্রন্থ, সেই পঞ্চম বেদ, সেই মহাভারত শ্রবণ করেছি। আহা, আজ আমি না নিজেকে ধন্য মনে করছি, কত সুন্দর সুন্দর উপাখ্যান, ভগবানের বিচিত্র লীলা, সমস্ত রাজন্যবর্গ কীর্তি কথা, তাদের যশের কথা এবং তাদের যে বৈরাগ্যের কথা, বাস্তবিক বারংবার শ্রবণযোগ্য। আমি সেই মহা ভারতীয় সমস্ত কথা শ্রবণ করে তারপরে সেখান থেকে প্রস্থান করে বহু বহু তীর্থ দর্শন করতে করতে আপনাদের আশ্রমে এসে উপস্থিত হয়েছে। মানে এই সমন্তক তীর্থে এসে উপস্থিত হয়েছে, এবং আরো আরো জায়গায় আমি গিয়েছি যেখানে সেই পাণ্ডবগণ, মানে সেই যে কুরুক্ষেত্রে যেখানে ভয়ঙ্কর সমর, মানে যুদ্ধ হয়েছিল, সেখানেও গিয়েছি, এবং বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে আপনাদের কাছে এসেছি। তা আপনাদের দেখে আমার মনে হচ্ছে কি জানেন তো, হে তেজস্বিন ঋষিবৃন্দ, আপনারা যজ্ঞে আহুতি প্রদান করে এই যে পুত মনে মানে খুব শুদ্ধ অন্তকরণ নিয়ে আপনারা যে আসনে উপবিষ্ট হয়ে আছেন, আপনাদের এই যে পুতভাবে শুদ্ধভাবে যে আপনারা একেবারে নির্মল শান্ত চিত্তে একত্রিত হয়ে উপবেশন করে আছেন, আপনাদের দেখে বড়ই ভালো লাগল। সমস্ত ঋষিবৃন্দের শ্রেষ্ঠ জ্যেষ্ঠ পরম জ্ঞানী সমস্ত শাস্ত্রকে যিনি জানেন সেই শৌনক ঋষি, তিনি প্রশ্ন করছেন বালকের ন্যায়। দেখুন কেমন, আমরা যদি একটু কিছু জানি তাহলে নিজেদের অনেক বড় মনে করি, কিন্তু শৌনক ঋষি তিনি জানেন না এমন কোনো ধর্ম বিষয় বাদ ছিল না, তিনি বালকের মতো মানে যেন কিছুই জানেন না। তিনি প্রশ্ন করলেন, সবই জানেন, তা প্রশ্ন করছেন, হে মহামুনি, হে সুতদেব গোস্বামী, যদি আপনি কৃপা করে আমাদের সেই মহাভারতীয় যে বিষয় সকল তা যদি আমাদের শ্রবণ করান তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব। দেখুন সুতমুনি কি বলছেন, বলছেন না না, আপনি এমন বাক্য প্রয়োগ করবেন না, ইয়ে তো আমার মহা সৌভাগ্যের বিষয় যে আমি সুতপুত্র হয়েও আপনাদের ন্যায় তেজস্বী মহাত্মাগণের সান্নিধ্যত্ব লাভ করে আমি হরিকথা বলার সুযোগ পাচ্ছি, এ তো আপনাদের অনুকম্পা। আপনি এমন বলবেন না, আপনি আমাকে আজ্ঞা করুন। বলছেন ঠিক আছে, আমরা না সেই মহাভারতীয় বিষয় সকল জানতে একান্তভাবে ইচ্ছুক। বৈশম্পায়ন সর্পযজ্ঞে জনমেজয়ের নিকট যে যে বিষয়ে কীর্তন করেছিলেন তাকে কেউ ইতিহাসও বলেন, মানে এই মহাভারতের আরেকটি নাম হচ্ছে ইতিহাস। অনেক নাম মানে অনেক বিষয়বস্তু। তা আমি সেখান থেকে যে সমস্ত অতি উত্তম উত্তম উপাখ্যান এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয় যা শ্রবণ করেছি আমি আপনাদের তা শ্রবণ করাব। আর কি বলছেন, আর এই গ্রন্থ সেই যে বেদচতুষ্টয় মানে চার বেদ, তার থেকেই সমস্ত কিছু সংকলন করা হয়েছে, বাইরের কোনো কিছু নেই। অতএব হে মহর্ষিগণ, এই বেদের পরেই বোধ হয় এই মহাভারতই তৈরি, বোধ হয় বলেছে, এখানে মতান্বয়িক আছে। কারণ সেই মহাভারতের মধ্যে যে যে বিষয় দৃষ্টিগোচর হচ্ছে তা কিন্তু সেই বেদের থেকেই সমস্ত কিছু এসেছে। হে মহর্ষিগণ, তাহলে এই মহাভারত পৃথক রূপে কেন রচনা করা হলো? বলছেন অতি সহজ প্রশ্ন এটা, কারণ হচ্ছে ওই যে বেদচতুষ্টয় সেখানে মানে অনেক বাদ বিবাদ আছে, শূদ্র তা পাঠ করতে পারবে না, স্ত্রীগণ বন্ধ কর পাঠে অসুবিধা, স্ত্রীগণের সেই বেদে অধিকার নেই, সেই কারণেই মহামুনি বেদব্যাস সর্বসাধারণের জন্য এই মহাভারত সংরচনা করেছেন। আর এই শ্রীগ্রন্থে মানে সমস্ত কিছুই রয়েছে। কেমন? হে মহামুনি বলুন বলুন, আমাদের শুনতে বড়ই ইচ্ছা হচ্ছে। মানে সুতমুনি মাঝখানে একটু থেমে থেমে কথা বলছেন কি না, তাতেও তাদের ধৈর্য ধরছে না, যে বোধ হয় সময় নষ্ট হচ্ছে। বলুন বলুন, তাতে কি কি বিষয়বস্তু আছে? হে মহর্ষিগণ, ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হয়ে উগ্রশ্রবা মানে সুতমুনি, তিনি কি বলছেন, যে অধীশ্বর যিনি আদিপুরুষ, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, স্থাবর জঙ্গম সকলের দ্রষ্টা ও পাতা মানে পালনকর্তা, শাস্ত্রে যাকে একমাত্র পরব্রহ্ম বলে নির্দেশ করেছে, আর যার প্রীতির নিমিত্ত কেউ প্রজ্জ্বলিত হুতাশনে মন্ত্র উচ্চারণ পূর্বক বারংবার আহুতি প্রদান করছেন সেই পরমেশ্বরকে পাওয়ার জন্য, আর যার সাক্ষাৎকার লাভ প্রত্যাশায় সেই ভগবান তো তিনি সকলের দৃষ্টিগোচর হন না, তাই তাকে সেই পরমেশ্বরকে সেই পরব্রহ্মকে পাওয়ার জন্য জানার জন্য সমস্ত সংসার মাতা পিতা সকলকে পরিত্যাগ করে তারা অরণ্যবাসী হয়ে শত শত বছর ধরে জন্ম জন্মান্তর ধরে একান্ত মনে সেই প্রভুর ধ্যান মনন ও অতি কঠোর ব্রতাদি অনুষ্ঠান করেছে, একমাত্র সেই পরমেশ্বরকে পাওয়ার জন্য তারা সংসারের সমস্ত মায়াকে ছেড়ে অনেক কষ্ট স্বীকার করে তারা পরমেশ্বরের অনুসন্ধান করে চলেছে। আর কেউ বা মায়াপ্রচন প্রপঞ্চ স্বরূপ সংসারে বিরক্তিভাব প্রকাশ করে যার উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজনগণকে বিসর্জন করে অরণ্য অরণ্যে ভ্রমণ করছে, এই রূপে যাকে লাভ করার নিমিত্ত এই পৃথিবীস্থ সমস্ত লোকেই অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপ করেছে। মানে ভগবানকে পাওয়া তত সহজসাধ্য নয়, তা তারা সমস্ত কিছু ছেড়ে সেই শ্রীহরিকে অনুসন্ধান করে চলেছেন, সেই অনাদি সেই অনন্ত এবং সেই অবিলসিত ফলদাতা বিশ্বপাতা চরাচর গুরু শ্রীহরি চরণে প্রণিপাত করে বেদব্যাস প্রণীত এই অতি পবিত্র বিচিত্র ইতিহাস আমি বর্ণন করতে চলেছি। হাত জোড় করে তিনি বলছেন, দেখুন কেমন ভাষা শৈল, ভগবান কে যে অতি সহজে পাওয়া যায় না সেই কথা বলার জন্য এত সুন্দরভাবে তিনি প্রস্তুতি নিয়ে বলছেন, সেই আদি অনাদি গোবিন্দকে আমি প্রণাম জানিয়ে সেই সমস্ত মহাভারতের কথা আমি বলতে চলেছি। এই গ্রন্থে বেদব্যাস সমস্ত বিষয় বর্ণন করেছে, সমস্ত শ্রেণীর সমস্ত জাতির কথা উল্লেখ করেছে, যার যা প্রয়োজন সেটাই সে বেছে নিতে পারবে। প্রথমে তিনি সৃষ্টি রহস্য বর্ণনা করলেন, যে ভগবান তিনি কেমন অগাধ পয়োধি নিরে, মানে এই পৃথিবীটা কেমন কেবল জল আর জলমগ্ন হয়ে আছে, কিছু নেই, তা ভগবান একটি অন্ডাকার ধারণ করলেন, মানে ডিম্ব, ডিমের যেমন আকৃতি এমন হয়, বিশাল এক ডিম্ব হয়ে গেল। তারপরে সেখান থেকে সৃষ্টি কার্য প্রারম্ভ করা হচ্ছে, যা শ্রীমদ্ ভাগবতেও সুবিস্তৃত রূপে রয়েছে, এখানে সংক্ষেপ আকারেই মহাভারতে বলা হয়েছে। তা সেখান থেকে কি হচ্ছে, যে জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হলেন, অনন্তর ওই অণ্ডে ভগবান প্রজাপতি মানে ব্রহ্মাজি উৎপন্ন হলেন, মানে এখানে সংক্ষেপ আকারেই বলেছেন, যেমন আছে আমরা তেমনই আস্বাদন করব। তারপরে সেখান থেকে মানে সেই ব্রহ্মাজি থেকে সৃষ্টিকার্যে বহু বাধা বিঘ্না দিয়ে সে উপস্থিত হয়েছিল, ঈশ্বরের কৃপায় তিনি অন্তিম সময়ে মনুষ্য জাতির মধ্যে স্বয়ম্ভুব মনু, দশ প্রচেতা, দক্ষ, দক্ষের সপ্তপুত্র, সপ্তর্ষিগণ, চতুর্দশ মনু জন্ম লাভ করেন। আর মহর্ষিগণ একতা নমনে যার গুণকীর্তন করে থাকেন, সেই অপ্রেমেয় পুরুষ দশ বিশ্বদেব, দ্বাদশ আদিত্য এবং অষ্টবসু, যমজ অশ্বিনী কুমারোদ্বয়, যক্ষ, সাধুগণ, পিচাস, গুর্জক এবং পিতৃগণ উৎপন্ন হলেন। অনন্তর অনেক অনেক বিদ্বান মহর্ষি রাজর্ষিগণও উৎপন্ন হয়েছিলেন। তারপরে জল, পৃথিবী, বায়ু, আকাশ, দশ দিক, সম্বৎসর মানে এই বৎসর, মাস, ঋতু, পক্ষ, রাত্রি ও সমস্ত বস্তু ক্রমত সঞ্জাত মানে উৎপন্ন হলো। কিন্তু প্রলয়কাল উপস্থিত হলে কিন্তু আবার সেই সমস্ত কিছু ভগবানে এসে বিলয় প্রাপ্ত হয়। বিশ্ব সংসার সমুদায় সেই একমাত্র পরব্রহ্মে এসে পুনরায় লীন হয়ে এই সমগ্র পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে যায়। মানে পূর্বাণু রূপ হয়ে যায়। পূর্ববত যেমন সেই অগাধ পয়োদিনীরে প্রভু সেই অনন্ত শয্যায় শায়িত থাকেন, ঠিক পূর্বাণুরূপ হয়ে যান। এইভাবে কিভাবে যুগাদির পরিবর্তন হয় তাও শ্রবণ করালেন। আর এই গ্রন্থে যে সমস্ত আরো আরো দেবতাগণ উৎপন্ন হয়েছিলেন, মহামুনি সুতমুনি নিজ মুখে বলছেন, তা আমি সংক্ষেপেও অল্প একটু শ্রবণ করাচ্ছি। তাদের থেকে আবার বৃহৎ ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি, মর্য এই কয়েকটি দিবের পুত্র। আর মর্যের পুত্র দেবভ্রাট ও সুভ্রাট, আর সুভ্রাটের আবার তিন পুত্র, দশজ্যোতি, শতজ্যোতি ও সহস্র জ্যোতি। আর মহাত্মা দশজ্যোতির আবার দশ সহস্র পুত্র জন্ম গ্রহণ করে, আর শতজ্যোতির তা অপেক্ষা দশ গুণ পুত্র তিনি উৎপন্ন করেন। এইভাবে ক্রমে ক্রমে বংশ এই পৃথিবীতে বর্ধিত হতে থাকে এবং পরে পরে কুরুবংশ, যদুবংশ, যে বংশে ভগবান কৃষ্ণ বলরাম অবতীর্ণ হয়েছিলেন, এবং ভরতবংশ, জয়াতি বংশ, ইক্ষাকু বংশের বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধের মানে বিস্তারিত বর্ণন থাকার দরুণই বোধহয় মহাভারতে তেমন আর বিস্তার করেন। নবম স্কন্ধ, যারা বিস্তারিতভাবে এই বংশবর্ণন দেখতে চান তারা নবম স্কন্ধে দেখতে পাবেন। এই শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে ২৪টি অধ্যায়, ১২টি রামচন্দ্রের বংশধরের বর্ণন করা হয়েছে, আর ১২টি অধ্যায়ে ভগবান কৃষ্ণচন্দ্রের বংশের বর্ণনা করা হয়েছে, যা সুবিস্তারিত নবম স্কন্ধে রয়েছে। এইভাবে তিনি অন্তিম সময়ে ভগবান বেদব্যাস তিনি যে এই গ্রন্থ তিনি যে লিপিবদ্ধ করেছিলেন তা কিন্তু করেননি। তিনি যোগ অবলম্বন করত হৃদয়ে ধারণা করেছিলেন এই সুবৃহৎ মহাভারত গ্রন্থ। তাহলে কেমন ধরনের মনীষী ছিলেন যে এত সুবিশাল গ্রন্থ যা আমরা দেখে ভয় পাই, যা তিনি হৃদয়ে ধারণা করেছিলেন? হৃদয়ে ধারণা করে মহামুনি বেদব্যাস মানে সত্যবতী সুত ভগবান বেদব্যাস তিনি চিন্তা করছেন, আমি যে এত বড় এক গ্রন্থ যোগ দ্বারা হৃদয়ে ধারণা করেছি কাকে দেব, কি করি, লোকই পাচ্ছেন না, এখন তো লোকই নেই, তখনও বিরল ছিল, তখনও যে ঘরে ঘরে ছিল তা নয়, কাকে দি? ইত্যবসরে ভগবান প্রজাপতি ব্রহ্মাজি তার আশ্রমে এসে উপস্থিত হলেন। ব্রহ্মাজির দর্শন পেয়ে তিনি তো গদগদ হয়ে উঠলেন। ব্রহ্মাজিকে তিনি ষোড়শ বিধি অনুযায়ী পূজন করলেন। পূজন আদি করার পরে জিজ্ঞাসা করছেন যে হে ব্রহ্মণ্যদেব, হে ব্রহ্মদেব, আমি বড়ই চিন্তার মধ্যে আছি। দেখুন, আমি একটি গ্রন্থ আমার হৃদয়ে ধারণা করেছি, আমি এক অদ্ভুত কাব্য রচনা করেছি, আর তাতে বেদ কি কি আছে দেখুন। এই মহাভারত ব্রহ্মাজিকে বেদব্যাস বলছে, হে ব্রহ্মণ্যদেব, এই গ্রন্থে বেদ আছে, বেদাঙ্গ আছে, বেদের কিছু অঙ্গও আছে, উপনিষদ, এবং উপনিষদের মধ্যে সার সংকলন, সার সার বস্তু আমি এই গ্রন্থের মধ্যে মানে নিয়েছি, ইতিহাস ও পুরাণের অনুসরণ ও ভূত ভবিষ্যৎ বর্তমান কালত্রয়ের সম্মুখ নিরূপণ করেছি। জরা মৃত্যু ভয় ব্যাধি ভাব অভাব এই সমস্ত আমি বর্ণন করেছি। বিধি ধর্ম বিবিধ ধর্ম আশ্রম লক্ষণের নিদর্শন এবং চাতুর্বর্ণ বিধান, চার বর্ণের সমস্ত বিধি সমস্ত বিধান মানে নিয়ম কানুন বর্ণনা করেছেন। তপস্যা ব্রহ্মচর্য পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা সমস্ত কিছুর বিবরণ আমি এই গ্রন্থের মধ্যে নিয়েছি। ভূতভাবন ভগবান যে নিমিত্ত দিব্য ও মনুষ্য আকারে জন্ম স্বীকার করেন তারও তত্ত্ব অনুসন্ধান আমি নিয়েছি। আর অতি পবিত্র পুণ্যক্ষেত্র তীর্থস্থান সে সমস্ত কীর্তন আমি এই গ্রন্থে করেছি। নদ নদী সমুদ্র পর্বত গ্রাম নগর বন উপবন তাদেরও সমস্ত বর্ণন আমি নিয়েছি। আর যুদ্ধ কৌশল জাতিবিশেষ রাজনীতি আর লোকযাত্রা বিধান এই সকলের কথাও আমি সুস্পষ্ট রূপে নিরূপণ করেছি। কিন্তু এই বিশাল বিশ্বক্ষেত্রে একজনকেও যে আমি এই গ্রন্থ উপহার স্বরূপ দেব এমন ব্যক্তি নেই। আর আমার তো হৃদয়ে আছে, আমার হৃদয় থেকে আরেকজনের হৃদয়ে দেব সেই পাত্রই বিরল, নেই এই লোকে নেই। হে ব্রহ্মণ্যদেব, আপনি কৃপা করে বলুন যে আমি কি করি, আমি যে এক সুমহান গ্রন্থ হৃদয়ের মধ্যে ধারণা করে রেখেছি ধারণ করেছি তা আমি কাকে দেব? আপনি একমাত্র বলতে পারেন আমি কি করে সমস্ত জনজীবের সম্মুখে এই শ্রীমহান গ্রন্থকে ধরব, তাদের সম্মুখে রাখব, তা কি করে সম্ভব? কারণ আমি তো এখনো লিপিবদ্ধ করতে পারিনি। আমি যদি লিপিবদ্ধ করি তাহলে তো মানে যুগ যুগ বেরিয়ে যাবে, ততদিনে জীবের মঙ্গল সাধন আমি করতে পারব না। হে ব্রহ্মণ্যদেব, অতএব আপনি কৃপা করে আমাকে বলুন না, আমাকে উপদেশ করুন যে আমি কি করি। ব্রহ্মণ্যদেব মানে ব্রহ্মাজি তিনি খুশি হয়ে বললেন যে তোমার এই গ্রন্থ মহাকাব্যরূপে সকলে জানবে এবং এই গ্রন্থের আগে সকলে নতমস্তক হবে। তোমার এই গ্রন্থ অতি সুন্দর হয়েছে, তুমি এক কাজ করো, তুমি অন্য কোনো দেবদেবীর সাহায্যেও তুমি এই গ্রন্থ লিপিবদ্ধ করতে পারবে না। তাহলে হে ব্রহ্মণ্যদেব, কৃপা করে বলুন, আমি কার সাহায্যে কেমনভাবে এই গ্রন্থ লিপিবদ্ধ করতে পারব? বলছেন, দেখো, একমাত্র বিঘ্ন বিনাশক গণেশজির শরণাপন্ন হও। তাহলে তিনি যদি ইচ্ছা করেন, তাহলে তোমার হৃদয়স্থিত যে মহাভারত মহাকাব্য তুমি ধারণা করেছ, তা তিনি লিপিবদ্ধ করে দিতে পারবেন। এতদ ব্যতিরেকে এই পৃথিবীতে কোনো লোকেই কেউ তোমাকে সাহায্য করতে পারবে না বলে ব্রহ্মাজি তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। বলো ব্রহ্মাজি ভগবান কি যায়। তারপর তিনি সেই বিঘ্ন বিনাশক গণেশজির শরণাপন্ন হলেন। ব্যাস গণেশজি সন্তুষ্ট হয়ে আসলেন, এসে বলছেন, হে বেদব্যাস, বলো আমাকে কি জন্য তুমি ডেকেছ, আহ্বান করেছ? বলছেন, হে গণেশজি, আমি বিপদাপন্ন হয়ে একা আমার দ্বারা সম্ভব নয়, সেই কারণে আমি ব্রহ্মাজির আদেশে আপনাকে আহ্বান করেছি। গণেশজি কিন্তু অত সোজা লোক নয়, তিনি বলছেন কি কি কারণ বলুন। বলছেন, না, আমি এক মহান কাব্য আমার হৃদয়ে ধারণা করেছি, কিন্তু লিপিবদ্ধ করতে পারছি না, তাই লিপিবদ্ধের জন্য আপনাকে আমি এখানে আহ্বান করেছি। গণেশজি বেঁকে বসলেন, বলছেন, হে বেদব্যাস, ব্রহ্মাজি যখন আমার সন্ধান বলেছেন, আমি তো এই কার্য করতে রাজি, কিন্তু আমার শর্ত আছে। বলছেন, কি শর্ত প্রভু? বলছেন, তুমি যে ওই বিনবিন করে বলবে, মাথা চুলকাবে, তারপরে আবার বলবে, আমি কিন্তু ওইসব চক্রে নই। তুমি বলে যাবে আর আমি লিখে যাব, তুমি যদি মাঝখানে থেমে যাও আমি লেখা বাদ দিয়ে চলে যাব। বেদব্যাস তো প্রথমেই মাথাটা একটু চুলকে নিলেন, বললেন, বাপরে বাপ, এবার তো ভয়ঙ্কর কথা। বলছেন, ঠিক আছে, আমারও একটা শর্ত আছে, আমি যা বলবো আপনি লেখনী দ্বারা লিপিবদ্ধ করে যাবেন, না বুঝে শুনে তা হবে না, আপনাকে বুঝে বুঝে লিখতে হবে। আমি সংস্কৃতের শ্লোক বলবো, আপনি ওর অর্থ বুঝবেন, তারপরে লিখবেন। তা গণেশজির মতন ভগবান, তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সব বুঝেই লিখব। এবারে লেখনী নিয়ে গণেশজি বসলেন আর বলতে প্রারম্ভ করলেন এই মহাভারত ভগবান বেদব্যাস। বেদব্যাসও খুব একটা সুবিধার লোক নয়, তিনি করছেন কি, বলতে বলতে শ্লোক, মানে সে খুব, মানে যাকে কূট শ্লোক বলা হয়েছে, কূট শ্লোক বলা আরম্ভ করলেন, মানে যার অর্থ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। মহামুনি সুতদেব গোস্বামীপাদ বলছেন, হে শৌনকাদি ঋষিবৃন্দ, সেই যে কূট শ্লোক সে কেবল ব্যাসদেব আর সুখদেব ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এমনকি সঞ্জয়, তিনিও শাস্ত্রবক্তা ছিলেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেননি সেই কূট শ্লোকের অর্থ। সেই কূট শ্লোক মাঝখানে বলে বসে থাকেন, এবার তো গণেশজির মাথা চুলকানি আরম্ভ হয় ওই অর্থ বুঝতে গিয়ে। এ গণেশজি তো বুঝতে পারেন, কিন্তু সংস্কৃতের কূট শ্লোক বের করা অতি কঠিন। গণেশজি চিন্তা করতে করতে যখন করছেন, এর মধ্যে হাজার হাজার শ্লোক রচনা হয়ে যাচ্ছে ব্যাসদেবের হৃদয়ে, আর সঙ্গে সঙ্গে উদ্গীরণ করছে, সঙ্গে সঙ্গে ভাষা বিন্যস্ত করছেন। এবার গণেশজি তো স্বাভাবিকভাবেই তার ধীমি গতি হয়ে গেল, শনৈ শনৈ। এই কূট শ্লোক কতগুলি জানেন? এই কূট শ্লোক হচ্ছে অষ্ট সহস্র অষ্টশত, মানে 8,800 শ্লোক, মানে কেবলমাত্র কি গণেশজিকে ধীমি গতি করার জন্য। ধীর গতি করার জন্য, যাতে আর না লিখতে পারেন, লিখলে ধীরে ধীরে লিখবেন। আর ভগবান বেদব্যাস তিনি তো সঙ্গে সঙ্গে সংরচনা করে বলছেন, শ্লোক রচনা করা অত সহজ কথা নয়। সাধারণ অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে সবচেয়ে সহজ সরল, আট আট অক্ষরে দার জ্যোতি, তাই রচনা করতে গেলে পণ্ডিতগণ হিমশিম খেয়ে যান। আর সেই যে মহাভারত পঞ্চম বেদ, যার যে সমস্ত কূট শ্লোক, তা তো মানে তার অর্থ বের করা তো খুবই দুষ্কর। গণেশজি ক্রমে ক্রমে তার ধীমি গতি হয়ে যেতে লাগল। আর সেই সুযোগে, সেই সময়ে ভগবান বেদব্যাস হাজার হাজার শ্লোক একের পর এক হৃদয়ের মধ্যে সাজিয়ে ফেলেন। এবার সেই সহজ শ্লোকগুলো যখন গণেশজি লিখেন, সেগুলো সহজ অর্থ সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। আবার যখন গণেশজি লিখে ফেলেছেন, তখন আবার সেই কূট শ্লোকগুলো বলেন, ব্যাস গণেশজি আবার ঢিলা। এইভাবে 8,800 শ্লোক আছে যা এই মহাভারতের মধ্যে কূট শ্লোক নামে অভিহিত, যার অর্থ হে শৌনকাদি ঋষিবৃন্দ এখনো কেউ জানে না। তার যে অর্থ এখনো যথাযথ রূপে কেউ বর্ণন করতে পারে না, সেগুলো ঠিক তদ্বদি রয়ে গেছে। এইভাবে এই মহাভারত গণেশজি কর্তৃক লিপিবদ্ধ হয়। আর প্রথমত লোক সকল কেমন ছিল সেই সময়ে? সকলে ছিল কেমন? অজ্ঞান ও তিমিরে সমাচ্ছন্ন, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি মানে ক্রমে ক্রমে অন্ধকারের মধ্যে পতিত হতে থাকল, মানে তমবুদ্ধি এসে উপস্থিত হতে থাকল। কিন্তু এই মহাভারত জ্ঞানাঞ্জন শলাকয়া দ্বারা সকলের পুনরায় সেই সময়ে সকলের জ্ঞান সকলে প্রাপ্ত হতে থাকলেন, যে কি করণীয়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা নীতি, কোনটা রাজনীতি, কোনটা কূটনীতি, সকলে জেনে ধীরে 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 সেই যে অজ্ঞান থেকে তারা নিষ্কৃতি পেতে থাকল। তদানীন্তন কালে যখন গণেশজি মহাভারত লিপিবদ্ধ করেছিলেন, তখন অনেক অনেক লোকের হিত সাধন হয়েছিল। আর এই ভারত স্বরূপ দিবাকর ধর্ম অর্থ কাম মোক্ষ সংক্ষেপে ও সবিস্তরে কীর্তন করে জীবলোকের মোহ অন্ধকার নিরাকরণ করতে সমর্থ হয়েছেন এই শ্রীগ্রন্থ। তদ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ হয়েছে, সমস্ত লোক জনগণ একেবারে তারা মোহ প্রাপ্ত হয়েছিল, কিন্তু এই মহাভারত রূপ সূর্য তারা প্রাপ্ত হয়ে তারা নিজেদের হিত সাধন করতে সমর্থ হয়েছিলেন। এই মহাভারতের কয়েকটি পর্ব আছে। হে ঋষিবৃন্দ, এই মহাভারতের কয়েকটি পর্ব আছে, তা আবার কেমন? যেমন শ্রীমৎ ভাগবতে আমরা দেখেছি যে প্রথম স্কন্ধ ভগবানের এই স্থান, দশম স্কন্ধ ভগবানের হৃদয় বা ইত্যাদি ইত্যাদিভাবে আমরা যে আস্বাদন করেছি, ঠিক এই মহাভারতের পর্বগুলিও, এখানে স্কন্ধ বলা হয়নি, এখানে পর্ব বলা হয়েছে, সেই পর্বগুলোও কেমন? বলছেন এই মহাভারত একটি বিশাল বৃক্ষ স্বরূপ, আর সংগ্রহ অধ্যায় তার বীজ স্বরূপ। পৌলম ও আস্তিক পর্ব এই শ্রীগ্রন্থের মূল বিষয়বস্তু, আর সম্ভব পর্ব তার স্কন্ধ, আর সভা ও অরণ্য পর্ব তার বিটঙ্ক, মানে পায়রার ক্ষোভ বিশিষ্ট যে বিটঙ্ক হয় ঠিক তদনুরূপ। আর আরণি পর্ব হচ্ছে পর্বত স্বরূপ। বিরাট ও উজ্জ্বল পর্ব এই শ্রীগ্রন্থের সারাংশ, আর ভীষ্ম পর্ব হচ্ছে এই শ্রীগ্রন্থের শাখা, দ্রোণ পর্ব হচ্ছে এই গ্রন্থের পত্রা পত্র সকল, কর্ণপর্ব যা পূর্ণস্বরূপ। কর্ণ মহাত্মা কর্ণের যে চরিত্র বর্ণন করা হয়েছে যাকে কর্ণ পর্ব বলা হয়েছে সেটিও মানে অতি পূর্ণস্বরূপ। আর শল্য পর্ব, সুগন্ধ, স্ত্রী ও ঐশিক পর্ব এই গ্রন্থের সুশীতল ছায়া। আর শান্তি পর্ব এই গ্রন্থের মহাফলস্বরূপ। আর অশ্বমেধ পর্ব অমৃতরস, আশ্রমবাসী পর্ব এই গ্রন্থের আশ্রয় স্থান, আর শল্য পর্ব এই গ্রন্থের মানে বৃক্ষের অগ্রভাগ। যেমন মেঘ সকলের উপজীব্য, তাদৃশ এই অক্ষয় ভারত বৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হবে। এই স্ত্রীগ্রন্থের আগে কোনো কবির কবিত্ব চলবে না। যে সমস্ত কবিগণ, যে সমস্ত মনীষীবৃন্দ যা কিছু লিপিবদ্ধ করেছেন তাই মহাভারতকে উপলক্ষ করেই তারা লিপিবদ্ধ করেছেন। যে সমস্ত কবিগণ যা কিছু বর্ণনা করেছেন, যা কিছুই লিপিবদ্ধ করেছেন তাই মহাভারতকে লক্ষ্য করেই করেছেন। আর হে মহাত্মনগণ, হে মহাত্মাগণ, এখন ওই ভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্প সমুদায় আমি সকল আপনাদের নিকট বর্ণনা করব। এবারে তিনি ধৃতরাষ্ট্রাদির জন্ম, মহাভারতের সংক্ষিপ্ত সার এবং পাণ্ডবদিগের গৌরব গাথা, শ্রবণের ধৃতরাষ্ট্রের খেদ ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভু তথা গিরীন্দ্র বিহারীর কৃপা হলে আমরা পুনরায় আস্বাদন করব। অদ্যকার দিনে আমরা মানে একটু পূর্বেই পাঠটা মানে পাঠের বিরতি দিতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের একটি সভাতে অংশগ্রহণ করতে হবে। সেই কারণে অদ্যকার দিনের পাঠের বিরাম কিয়ৎ পূর্বে দিলাম। আগামী দিন হতে আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় ঠিক 5টা থেকে 6টা পর্যন্ত নিত্য প্রতি আমরা আস্বাদন করব বলে আশা রেখে অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। গিরীন্দ্র বিহারী লাল কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন ঋষি কি জয়। ভগবান বেদব্যাস কি জয়। সুখদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। আপন আপন গুরু মহারাজ জিউ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।